বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ।
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 27 আগস্ট, 12 ভাদ্র এবং ফার্সি 5 শাহরিবার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstudy.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের এই অনুষ্ঠান ইরানসেট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিবাদে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের পর ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্ব অর্থনৈতিক বিষয়ক জোট ব্রিক্সের সদস্যপদ লাভ করেছে। ব্রিক্সে ইরানের যোগদানের ফলে দেশটির জন্য মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠার জন্য অভাবনীয় সুযোগ সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। এ সম্পর্কে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে মশার প্রতিরোধে সচেতনতা বাড়লেও ঠেকানো যাচ্ছে না আক্রান্ত রোগীর সংখ্যা। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি বাদশা রহমানের একটি প্রতিবেদন, শুনবেন দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে যৌবনকালকে সঠিকভাবে কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়। নিয়মিত পরিবেশনের কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে নজিরবিহীন পরাজয়ের শিকার হবে, বিশেষ সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়েছেন হামাস নেতা আরুরি। রুশ বিরোধী নিষেধাজ্ঞার জন্য ইউরোপীয় ইউনিয়নকে উপহাস করছে সারা বিশ্ব, বলেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে না, বরং নিজেদের অপরাধের ভয় থেকে ওবায়দুল কাদের কথা বলছেন, রিজভীর মন্তব্য। এবং ভারতের পশ্চিমবঙ্গে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত সাত তৃণমূল সরকারের কঠোর সমালোচনায় বিরোধী পক্ষগুলো। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার ইসরায়েলকে সতর্ক করে বলেছে তারা এই অঞ্চলে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু করলে নজিরবিহীন পরাজয়ের মুখে পড়বে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা বলেছেন হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালে আল আরুরি। তিনি বলেন, বর্ণবাদ এবং ফ্যাসিবাদ দ্বারা পরিচালিত দখলদার ইসরায়েল সরকার যদি তাদের উগ্রবাদী নীতি অব্যাহত রাখে তাহলে এ অঞ্চলের সর্বাত্মক একটি যুদ্ধ শুরু হবে। প্রতিরোধকামী সংগঠনগুলো এখন এই যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা নৈতিক শক্তিতে বলিয়ান। সালে আল আরুরি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারে সবার অভিন্ন স্বার্থ রয়েছে এবং আঞ্চলিক এই যুদ্ধের সবাই অংশগ্রহণ করবে। এর মধ্যে সক্রিয় পক্ষগুলো সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। তিনি জানান, এ ধরনের যুদ্ধের বিষয় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে আলোচনা করছেন। আরুরি বলেন, 30 বারেরও বেশি দখলদার সেনারা পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযান চালালেও তারা প্রতিরোধ আন্দোলনগুলোকে ধ্বংস করতে পারেনি, বরং প্রতিরোধকামীরা এখন ইসরায়েলের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ইরানে 1980 সালের নজে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহতদের পরিবারবর্গকে $330 মিলিয়ন ক্ষতিপূরণ দিতে বলেছে ইরানের একটি আদালত। ওই সামরিক অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন বা বস্তুগত ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তাদের পরিবারবর্গ 2022 সালে মার্কিন সরকার এবং আরও 7 বিবাদীর বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। আদালতে এ সংক্রান্ত ফৌজদারি মামলার রায়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যর্থ অভ্যুত্থানের পরিকল্পনা প্রণয়ন ও তা কার্যকর করার জন্য দোষী সাব্যস্ত করা হয়। ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজান বলেছে, ওই অভ্যুত্থানের বেঁচে যাওয়া ব্যক্তি ও তাদের আইনজীবীদের বক্তব্যের শুনানি শেষে মার্কিন সরকারকে বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য $30 মিলিয়ন এবং শাস্তিমূলক ক্ষতি হিসেবে $300 মিলিয়ন দেওয়ার নির্দেশ দেন আদালত। আদালতের রায় বলা হয়, সুতরাং নজে বিদ্রোহে নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে জরিমানা ও ক্ষতিপূরণ বাবদ মার্কিন সরকারকে $330 মিলিয়ন পরিশোধ করতে হবে। ১৯৮০ সালে ইরানে সদ্য প্রতিষ্ঠিত ইসলামী সরকার ব্যবস্থা উৎখাত ও বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে হত্যা করার উদ্দেশ্যে নজে বিদ্রোহের পরিকল্পনা করা হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান কাতার এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। গতকাল দুই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী টেলিফোনে আলাপে এসব বিষয় নিয়ে কথা বলেন। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল সানির সঙ্গে টেলিফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী তেহরান ও দোহার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান। বিদেশে আটকে থাকা ইরানি অর্থ অবমুক্ত করার ক্ষেত্রে কাতারের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন আমির আবদুল্লাহিয়ান। সম্প্রতি দক্ষিণ কোরিয়া এবং ইরাক থেকে ইরানের আটকে থাকা প্রায় $1,000 কোটি অবমুক্ত হয়েছে এবং এর একটি বড় অংশ কাতারের মাধ্যমে ইরানের হাতে এসে পৌঁছবে বলে চুক্তি হয়েছে। গতকালের ফোনালাপে কাতারের পররাষ্ট্রমন্ত্রী তাঁর দেশের সঙ্গে ইরানের হৃদ্যতাপূর্ণ সম্পর্কের জন্য তেহরানের প্রশংসা করেন এবং দুদেশের মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করার দরকার বলে উল্লেখ করেন। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোন আলাপে আমির আবদুল্লাহিয়ান দ্বিপক্ষীয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্বার্থ নিয়ে আলোচনা করেন। ইরান এবং ওমানের মধ্যে সম্ভাব্য পূর্ণাঙ্গ সহযোগিতা চুক্তির বিষয়ে তেহরানের প্রস্তুতির কথা জানান হোসেইন আমির আবদুল্লাহিয়ান। টেলিফোন আলাপে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বাদর আল বুসাইদি ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বাড়ানোর ব্যাপারে তাঁর দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো বলেছেন, ইউক্রেনকে সমর্থনের মধ্য দিয়ে ইউরোপ নিজেকে ধ্বংস করছে এবং রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা বিশ্ব অঙ্গনে উপহার সৃষ্টি করেছে। পিটার সিজার্তো বলেন, তার সরকার বিশ্বাস করে অবশ্যই এই মুহূর্তে ইউক্রেন সংকটের অবসান হওয়া উচিত। গতকাল শনিবার ট্রানজিট রাজনৈতিক উৎসবে অংশগ্রহণকারীদের তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে সফল হয়েছে, এটা বলা একটি চটকদার এবং কাব্যিক অতিরঞ্জন হবে। হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট করে বলেন, নিষেধাজ্ঞা আরোপের নীতি ব্যর্থ হয়েছে। বিশ্বের সব জায়গায় ইউরোপীয় নিষেধাজ্ঞার এই নীতি হাসির খোরাকে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, আমেরিকা ইউক্রেনের ঘটনায় ইউরোপকে প্রতিযোগিতার মধ্যে ফেলেছে যে কোন দেশ ইউক্রেনকে কত বেশি সাহায্য করতে পারবে। ইউরোপের রাজনীতিবিদরা এই উস্কানিকে গ্রহণ করেছে। প্রকৃতপক্ষে আমরা এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইউরোপকে ধ্বংস করছি। ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই হাঙ্গেরি এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বিএনপি এক রাতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, এতদিনের অপরাধের ভয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলছেন। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বিএনপি এক রাতে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ রোববার রিজভী একথা বলেন। তিনি বলেন, এতদিনের অপরাধের ভয়ে ওবায়দুল কাদের এসব কথা বলছেন। রিজভী আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কোনো ক্ষতি হওয়ার নজির নেই, বরং আওয়ামী লীগ বিরোধী মত দমন করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। আজ রোববার সকালে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের রোগমুক্তির অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
2001 সালে বিএনপি ক্ষমতায় আসলো কই? আওয়ামী লীগের কোন নেতা কর্মীর কি ক্ষতি হয়েছে? বরং আমরা দেখেছি আপনারা আসলে পরে আমাদের নির্বাচিত এমপিরা হারিয়ে যায়। এর আগে কিছুদিন আগে বলতেন 1 লক্ষ লোক মারা যাবে বিএনপি ক্ষমতায় আসলে, আবার বললেন যে 5 লক্ষ লোক মারা যাবে।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে দেশের জনগণ তা কঠোর হাতে প্রতিহত করবে। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের 19তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
কিন্তু নির্বাচন প্রতিহত করার যদি কেউ চেষ্টা করে, কঠোর হস্তে এই দেশের মানুষ সেটিকে প্রতিহত করবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে ফৌজদারি মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদ জানিয়েছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। তারা এ ধরনের কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন। আজ এক বিবৃতিতে তারা বলেন, সম্প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমে তার কয়েকজন সহকর্মীর বিরুদ্ধে শ্রম আইন ভঙ্গের অভিযোগে শ্রম আদালতে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এই মামলা অস্বাভাবিক দ্রুতগতিতে নিষ্পত্তি করার ক্ষেত্রে সরকারের ভূমিকা বর্তমানে লক্ষণীয় হয়ে উঠছে। এর আগে হিসাব তলব, তদন্ত ও জিজ্ঞাসাবাদের নামে ডক্টর ইউনুসকে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান হয়রানি করেছে। বিবৃতিদাতারা হলেন শিক্ষাবিদ আবুল কাসেম ফজলুল হক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজউদ্দিন খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক, মানবাধিকার কর্মী শারমিন মুর্শিদ, পরিবেশ আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, অধ্যাপক আলী রিয়াজ, ডক্টর আসিফ নজরুল ও আলোকচিত্রী শহীদুল আলম। ভারতের পশ্চিমবঙ্গের দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 7 জন নিহত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গের দত্তপুকুরের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 7 জন নিহত হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে 8 জনের। হাসপাতালে যাদের চিকিৎসা চলছে তারা হলেন 20 বছরের রেশমা খাতুন, 17 বছরের মাসুমা খাতুন, 40 বছরের আশুরা বিবি, শেরিনা বিবি, 14 বছরের সানাউল আলী, 50 বছরের শমশের আলী, 52 বছরের সাইদুল আলী। এ নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি ও অন্যরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করেছেন। বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আজও এই ইস্যুতে বলেন, গোটা রাজ্যটাই বেআইনি,
গোটা রাজ্যটাই বেআইনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার নজর কি করে চোরেদেরকে বাঁচানো যায়, তার পরিবারের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে কি করে বাঁচানো যায়, এটাই হচ্ছে তার মূল উদ্দেশ্য। স্বাভাবিকভাবে এই ধরনের একজন অসিক্ত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য চললে তার পরিণতি যা হওয়ার তাই হচ্ছে।
প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, এই সরকার শুধু ব্যর্থতার দলিল লিখছে। যে সরকার ব্যর্থতার দলিল লিখবে বলে ঠিক করে ফেলেছে, সেই সরকারের নেতৃত্বে এই বাংলায় মানুষের নিরাপত্তার সম্ভাবনা দিনের পর দিন কমে যাচ্ছে। মানুষের জীবন বড় সস্তার হয়ে যাচ্ছে এই বাংলায়, কারণ বাংলার তৃণমূল সরকার ব্যর্থতার দলিল লিখতে ব্যস্ত। অন্যদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বেআইনি বাজি কারখানা প্রসঙ্গে আইএসএফের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তিনি আজ বলেন, আমরা যদি জানতাম তাহলে তো ব্যবস্থা নিতাম, প্রশাসনকে জানালে অবশ্যই ব্যবস্থা নেবে। রথীন ঘোষের দাবি খারিজ করে দিয়েছেন আইএসএফ বিধায়ক ও পীরজাদা নওশাদ সিদ্দিকী। তার বক্তব্য, গরিবদের কাজে লাগিয়ে অনৈতিক কাজ করায় তৃণমূল, অঘটন ঘটলে বিরোধীদের ঘাড়ে দোষ চাপায় বলেও মন্তব্য করেছেন আইএসএফ বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের একটি দুর্গম দ্বীপে সামরিক মহড়া চালানোর সময় আমেরিকার একটি অস্প্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে 3 মার্কিন মেরিন সেনা নিহত এবং 20 আহত হয়েছে। প্রাথমিক খবরে ফরাসি বার্তা সংস্থা এপি জানিয়েছিল, ঘটনাস্থল থেকে পাঁচজন মেরিন সেনাকে উদ্ধার করা হয়েছে এবং তাদের অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস এই ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বার্ষিক সামরিক মহড়া চালানোর সময় দুর্ঘটনাটি ঘটে। মহড়ায় অস্ট্রেলিয়া, আমেরিকা, পূর্ব তিমুর, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন অংশ নিচ্ছিল। এই দুর্ঘটনায় যেসব সেনা হতাহত হয়েছে তার মধ্যে অস্ট্রেলিয়ার কোনো নাগরিক নেই বলে জানান প্রধানমন্ত্রী আলবানিস। প্রশান্ত মহাসাগর এলাকায় চীনকে মোকাবেলার জন্য সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা এবং অস্ট্রেলিয়া তাদের সামরিক সহযোগিতা বাড়িয়েছে। এই সহযোগিতার আওতায় তারা মাঝে মধ্যেই সামরিক মহড়া পরিচালনা করে থাকে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্ব অর্থনৈতিক বিষয়ক জোট ব্রিক্সের সদস্য লাভ করেছে, সদস্যপদ লাভ করেছে। মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে এটি ইরানের জন্য অভাবনীয় সুযোগ এনে দেবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদানের পর ইসলামী প্রজাতন্ত্র ইরান আনুষ্ঠানিকভাবে বিশ্ব অর্থনৈতিক বিষয়ক জোট ব্রিক্সের সদস্যপদ লাভ করে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত স্যান্টন শহরে 15তম ব্রিক্স শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি ব্রিক্স শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জনাব সিরিল রামাফোসার আনুষ্ঠানিক আমন্ত্রণের সাড়া দিয়ে গত বৃহস্পতিবার সেদেশ সফর করেন। এই সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট ইরান, আর্জেন্টিনা, সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও ইথিওপিয়ার এই গ্রুপে যোগদানের কথা ঘোষণা করেন। পর্যবেক্ষকরা বলছেন, ব্রিক্স গ্রুপে ইরানের যোগদানের ঘটনা দেশটির পররাষ্ট্রনীতিতে ইরানের 13তম সরকারের জন্য তৃতীয় গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। সাংহাই সহযোগিতা সংস্থায় যোগদান এবং সৌদি আরবের সাথে সম্পর্ক পুনঃস্থাপন ছিল পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরান সরকারের আরও দুটি গুরুত্বপূর্ণ অর্জন। ব্রিক্স একটি আন্তঃমহাদেশীয় জোট এবং এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশের দেশগুলো, যার প্রত্যেকটি বিশ্ব অর্থনীতির উদীয়মান শক্তি। এর পাশাপাশি এই জোটের দুই সদস্য দেশ অর্থাৎ রাশিয়া ও চীন হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং তাদের ভেটো ক্ষমতা রয়েছে। ইরানের সাংহাই ও ব্রিক্সে যোগদানের গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে যে বিশ্ব ব্যবস্থায় ইরানকে বিচ্ছিন্ন করার চেষ্টা যে ব্যর্থ হয়েছে তাই নয়, একই সাথে ইরানের সঙ্গে সম্পর্ক জোরদার করাকে স্বাগত জানিয়েছে উদীয়মান এই শক্তিগুলো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইরান ব্রিক্সে যোগ দেওয়ার ফলে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠে বিশ্বের দেশগুলোর সাথে রাজনৈতিক ও বাণিজ্য সম্পর্ক বিস্তারের সুযোগ সৃষ্টি হয়েছে। ব্রিক্সে ইরানের আনুষ্ঠানিক সদস্যপদ লাভের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এতে করে আমেরিকা এবং ইউরোপীয় নিষেধাজ্ঞার ধকল কাটিয়ে উঠতে ইরান সক্ষম হবে। রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ব্রিক্স গ্রুপে ইরানের সদস্যপদ সম্পর্কে বলেছেন, এটা ইরানের পররাষ্ট্রনীতিতে গতিশীলতা ফিরিয়ে আনতে নতুন সুযোগ এনে দেবে। ব্রিক্সের অন্যতম লক্ষ্য হল আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের একক আধিপত্য থেকে বেরিয়ে আসা, তাই এতে ইরান উপকৃত হবে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। ডেঙ্গুর প্রাদুর্ভাব বাংলাদেশের 64 জেলায় ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 1,12,000 বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, যার প্রায় 20% হল 15 বছরের কম বয়সী শিশু। অন্যদিকে দেশের সরকারি হাসপাতালে 70% রোগীর চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এসব রোগীর চিকিৎসায় প্রায় 400 কোটি টাকা ব্যয় হয়েছে বলেও জানান তিনি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ডেঙ্গুর প্রাদুর্ভাব দেশের 64 জেলায় ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 1,12,000 বেশি মানুষ এখন ডেঙ্গুতে আক্রান্ত, যার 20% হল 15 বছরের কম বয়সী শিশু। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইতিমধ্যে 537 জন মারা গেছেন। জলবায়ুর পরিবর্তন ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের বিস্তার বাড়িয়ে তুলছে, যা বড়দের পাশাপাশি সরাসরি শিশুদের জীবনেও প্রভাব ফেলেছে। সারা দেশে ক্রমাগত বেড়ে চলেছে এই ডেঙ্গুর ভয়াবহতা, রোগীর চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। তবে ডেঙ্গু প্রতিরোধে আগের চেয়ে সচেতনতাও অনেকটাই বেড়েছে। ডেঙ্গু প্রতিরোধে ঢাকার 2 সিটি কর্পোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন সংস্থাটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, সিঙ্গাপুরের মডেল অনুসরণ করে মাঠ পর্যায়ে মশার আধার নির্মূলে কাজ করছেন তারা। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন বার্তা ছড়িয়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। এডিসের লার্ভা নির্মূলের পাশাপাশি শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষকে সচেতন করছেন তারা। এদিকে ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ কমছেই না। বৃষ্টি ও গরমের এই সময় জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এডিস মশার বিস্তারে ডেঙ্গু রোগীর সংখ্যাও। সব মিলিয়ে হাসপাতালে গিজগিজ করছে মানুষ। ডেঙ্গু পরীক্ষায় রক্ত সংগ্রহে হাসপাতালের ল্যাবগুলোতে এখন দীর্ঘ লাইন।
আগে তো জ্বর অনেক ছিল, অনেকটু যেরকম জ্বরটা কমছে।
স্যালাইন দিল আর ও বমি করত, এই জন্য আর কি বমি মেডিসিন দিল। এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো।
তো অনেক জ্বর হয়েছে, 160 জ্বর, কারণ বেদি সইয়ে পরে ডাক্তার কাছে যাইছি।
প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছেন। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের সরকারি হাসপাতালে 70% রোগী চিকিৎসা নিয়েছে। এসব রোগীর চিকিৎসায় প্রায় 400 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আজ রোববার ঢাকার বনানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে। গড়ে রোগী প্রতি 50,000 টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেই হিসাবে চলতি মৌসুমে প্রায় 400 কোটি টাকা ডেঙ্গু চিকিৎসায় ইতিমধ্যে ব্যয় করেছে সরকার। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন। এখন রয়েছে যৌবনকালকে সঠিকভাবে ব্যবহারের উপায় শীর্ষক আলোচনা, সোনালী সময়।
সোনালী সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর এ সংক্রান্ত কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের 16তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষের জীবনের লক্ষ্য বা টার্গেট নির্ধারণ খুবই জরুরি, আর এই লক্ষ্য নির্ধারণের আগে যা আরো বেশি জরুরি বা অপরিহার্য তা হলো আদর্শ ব্যক্তিত্ব বা নেতৃত্ব বেছে নেওয়া। আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে অপরিণামদর্শী ও প্রধানত পশ্চিমা শিক্ষা ব্যবস্থার প্রভাবের কারণে যুব সমাজ অনুকরণীয় আদর্শ ব্যক্তিত্ব বেছে নিতে ব্যর্থ হচ্ছে। আমাদের দেশের অনেক তরুণী বা যুবতীকে প্রশ্ন করা হলে তাদের কেউ কেউ বলেন যে অমুক চিত্রনায়িকা বা মডেল তারকা তথা অভিনেতা বা অভিনেত্রী হলেন তার আদর্শ এবং তিনি বড় হয়ে সেরকম কিছু হতে চান। অন্যদিকে মাইকেল এইচ হার্টের মতো পশ্চিমা চিন্তাবিদ বা লেখকও স্বীকার করতে বাধ্য হচ্ছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি প্রভাবশালী মহামানব। তাই তরুণ ও যুব সমাজের সামনে অনুকরণীয় আদর্শ তুলে ধরার দায়িত্ব পালন করতে হবে সর্বকালের সেরা মহামানব তথা মহানবীর জীবনের নানা দিকের যথাযথ ও বহুমুখী বিশ্লেষণের মাধ্যমে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ও আলিহি ওয়াসাল্লাম কেবল জীবনের কোন একটি অংশ বা দিকের জন্য আদর্শ ছিলেন না, বরং তিনি শৈশব, কৈশোর, যৌবন ও সব পর্যায়ের জন্যই সর্বোত্তম আদর্শ তথা পবিত্র কোরআনে বর্ণিত উসওয়াতুন হাসানা।
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিলেন পরিপূর্ণ মানুষ, তেমনি ছিলেন একজন পরিপূর্ণ আদর্শ যুবক। পৃথিবীতে যত ভালো গুণ আছে এর সব গুণের সমাবেশ ঘটেছিল হযরত মুহাম্মদের মধ্যে। এক কথায় তিনি ছিলেন সর্বগুণের আধার। রাসুলের চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন, আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। ফরাসি লেখক আলফ্রেড তার তুর্কির ইতিহাস বইয়ের প্রথম খণ্ডে লিখেছেন, দার্শনিক, বক্তা, ধর্মপ্রচারক, যোদ্ধা, আইন রচয়িতা, ধর্মমতের ও প্রতিমাবিহীন ধর্ম পদ্ধতির সংস্থাপক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষের মহত্বের যতগুলো মাপকাঠি আছে তা দিয়ে মাপলে কোনো লোক তার চেয়ে মহৎ হতে পারবে না। পূর্ণতা পেতে হলে যুব সমাজকেও অনুসরণ করতে হবে মহানবীর জীবনধারা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যৌবনে পদার্পণ করে চরম নোংরা পরিবেশে লালিত পালিত হয়েও নিজের যৌবনকে কলঙ্কমুক্ত রাখতে সক্ষম হন। যে সমাজে অবৈধ প্রেম, কুদৃষ্টি বিনিময় ও ব্যভিচার যুবকদের জন্য ছিল গর্বের ব্যাপার, সে সমাজে এ অসাধারণ যুবক নিজের দৃষ্টিকেও কলুষিত হতে দেননি। যেখানে অলিতে গলিতে ছিল মদ তৈরির কারখানা এবং ঘরে ঘরে ছিল পানশালা, যেখানে বসত মদ পরিবেশনার মাধ্যমে জমজমাট কবিতা পাঠের আসর, সেখানে এ যুবক কখনো এক ফোঁটা মদও মুখে তোলেননি। যেখানে জুয়া জাতীয় অনুষ্ঠানে পরিণত হয়েছিল, সেখানে আপাদমস্তক পবিত্রতায় মণ্ডিত এ যুবক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়া স্পর্শ করেননি। নষ্ট গান বাজনা যেখানে সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, সেখানে তিনি এসব অপসংস্কৃতির ধারে কাছেও ঘেঁষেননি। তাই তার জীবনের শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য প্রতিটি মুহূর্তেই তিনি ছিলেন সমগ্র মানবতার জন্য উত্তম আদর্শ। তাই তো মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে সর্বোত্তম আদর্শ।
একটি দেশের যুব সমাজকে যথাযথভাবে দিক নির্দেশনা দেওয়া হলে তারা সেই দেশের সব ক্ষেত্রেই গড়ে তুলতে পারেন সাফল্যের অনন্য কীর্তিগাথা। সমাজ সংস্কারও যুব সমাজ রাখতে পারে অগ্রণী ভূমিকা, ঠিক যেমনটি মহানবী তরুণ বয়সেই হিলফুল ফজল নামক সংগঠনে যোগ দিয়ে সমাজ সংস্কার ও সমাজ সেবায় অসাধারণ ভূমিকা পালন করে সবার শ্রদ্ধা অর্জন করেছিলেন। ওই সংগঠনের সদস্যরা দেশ থেকে অশান্তি দূর করার, পথিকের জানমালের হেফাজত করার, অভাবগ্রস্তদের সাহায্য দেওয়ার, মজলুমের সহায় হওয়ার ও কোন জালিমকে মক্কায় আশ্রয় না দেওয়ার অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলেন। হিলফুল ফজল সংগঠন ও তার পরপরই জবরদস্ত কুরাইশ নেতার কাছ থেকে বহিরাগত মুজলুমের হক আদায়ের ঘটনায় চারিদিকে তরুণ মোহাম্মদের খ্যাতি ছড়িয়ে পড়ে। সবার মুখে মুখে তিনি আলামিন তথা বিশ্বস্ত ও আমানতদার বলে অভিহিত হতে থাকেন। অল্প বয়স হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না, সবাই শ্রদ্ধাভরে তাকে আলামিন বলে ডাকত।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব বয়সে সমাজে ঐক্য ও শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছিলেন। ব্যবসায়ী হিসেবেও তিনি আদর্শ সৎ ব্যবসায়ী হিসেবে সুনাম অর্জন করেছিলেন। যৌবনেই তিনি হয়েছিলেন আদর্শ স্বামী এবং কোনো অসৎ ব্যক্তিকে কখনো বন্ধু হিসেবে বেছে নেননি যৌবনেও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুপম চরিত্র, ন্যায় বিচার ও সংগ্রামী জীবনধারার মাধ্যমে আদর্শ ইসলামী সমাজের ভিত গড়ে দিয়ে প্রায় 62 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নেন। এরপর এই মহামানবের ইসলামী মিশন তথা আদর্শ মানব সমাজ গড়া ও ইসলামী শিক্ষা তুলে ধরার দায়িত্ব সবচেয়ে নিখুঁতভাবে পালনের কাজ অব্যাহত রাখেন মহানবীর পবিত্র আখলে বাইতের সদস্যগণ। জনগণকে চিন্তাগত ও নৈতিক বিচ্যুতি থেকে মুক্ত করার জন্য খাঁটি ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই, তাই যুব সমাজ এর ব্যতিক্রম নয়। যুব সমাজ সহ আমাদের সবার প্রতিটি আচরণ, সামাজিক প্রথা ও কর্মকাণ্ডকে গড়ে তুলতে হবে এই মহান ইসলামী আদর্শের আলোকেই। পার্থিব জীবনের সমস্ত অনিষ্টতা, অনাচার, দোষ ত্রুটি, কলঙ্ক ও কদর্যতা থেকে বাঁচতে হলে পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বাইতকেই করতে হবে জীবনের ধ্রুবতারা।
পবিত্র কোরআন ও মহানবীর আহলে বাইতের আদর্শ চির অবিচ্ছিন্ন। এই আদর্শ তথা ইসলামী আদর্শ বিশেষ কোনো যুগ ও দেশের জন্য সীমিত নয়, সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি সহ জীবনের সব ক্ষেত্রে রয়েছে ইসলামের শ্রেষ্ঠ দিক নির্দেশনা। কিন্তু যুব সমাজের কাছে এসব বিষয়ে ইসলামের দিক নির্দেশনা শৈশব থেকেই পর্যায়ক্রমে তুলে ধরা না হলে, অর্থাৎ তাদের কাছে এসব বিষয়ে অন্যান্য মানবরচিত মতাদর্শ আগেভাগেই প্রচারিত হলে তাদেরকে সঠিক পথে তথা ইসলামের পথে আনাটা কিছুটা কঠিন হয়ে উঠতে পারে। তাই অন্য সব মতাদর্শ শেখানোর আগে যুব সমাজকে ইসলামের নানা দিক সম্পর্কে সঠিক ধারণা দিতে হবে। সামাজিক মাধ্যম সহ হাজারো মাধ্যম আজ যুব সমাজের মন মগজ বিগড়ে দেওয়ার জন্য কাজ করছে। তাই এসব মাধ্যমকেও ইসলাম তথা মহানবী ও তার পবিত্র আহলে বাইতের শিক্ষা প্রচারে সর্বত্র মাত্রায় কাজে লাগাতে হবে। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি। আগামী পর্বগুলোতেও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
এখন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। 27 আগস্ট ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত জাতীয় দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমে গুরুত্বপূর্ণ খবরগুলোর শিরোনাম জানিয়ে দিচ্ছে, এরপর দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। ঢাকার পত্রপত্রিকার শিরোনাম, গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য, দৈনিক ইত্তেফাক। খাদ্য আমদানি ভারতে বিধিনিষেধ, বেশি দাম চায় রাশিয়া ও মিয়ানমার, দৈনিক প্রথম আলো। 3 সেপ্টেম্বর থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা, দৈনিক কালের কণ্ঠ। বিয়ের কথা বলে ধর্ষণ, ভিডিও ধারণ, কারাগারে বিটিআরসি কর্মকর্তা, দৈনিক যুগান্তর। সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, 3 কনস্টেবল নিহত, দৈনিক মানব জমিন। বাংলাদেশে শিশুদের মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় ইউনিসেফের জরুরি চিকিৎসা সহায়তা, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, লাগাতার হেনস্থার জেরে ক্লাসরুমে আত্মহত্যা, দলিত ছাত্রের মৃত্যুতে সাসপেন্ড 2 শিক্ষক, দৈনিক সংবাদ প্রতিদিন। দত্তপুকুর কাণ্ডে তৃণমূলের দিকেই নিশানা বিজেপির, শাসক দল আঙ্গুল তুলল আইএসএফ নেতার দিকে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। আয়ারল্যান্ডে মসজিদের বাইরে নাৎসি পতাকা, দৈনিক পূবের কলম। এবার জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগকে এক রাতেই শেষ করে দেবে, একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এই বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। তিনি বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে এক রাতেই আওয়ামী লীগকে নিঃশেষ করে দেবে। তার এই বক্তব্যের নানা দিক পর্যালোচনা বিশ্লেষণ হচ্ছে, নানা আঙ্গিকে আলোচনা হচ্ছে এই বক্তব্য নিয়ে। যেমন অনেকেই বলছেন যে ওবায়দুল কাদের এই বক্তব্য দিয়েছেন মূলত তার দলের নেতা কর্মীদের চাঙ্গা রাখতে, ঐক্যবদ্ধ রাখতে এবং যাতে বিএনপি ক্ষমতায় না আসতে পারে তার জন্য প্রয়োজনীয় সব রকমের প্রস্তুতি ও ব্যবস্থা নিতে। আবার অনেকে বলছেন যে ওবায়দুল কাদের এই বক্তব্য দিয়েছেন তাদের এক ধরনের ভীতি আছে, ভীতিটা এই বিশ্লেষকদের মতে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যেহেতু প্রচুর দুর্নীতির অভিযোগ আছে এবং এই সরকারের আমলেই দেশ থেকে প্রচুর টাকা বিদেশে পাচার হয়েছে এবং অনেক অনিয়ম হয়েছে বিভিন্ন প্রকল্পে এবং অনেকগুলো ব্যাংক বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ এখন এক ধরনের ভয়ে আছে, তারা ক্ষমতা থেকে সরে গেলে বা ক্ষমতায় না আসতে পারলে তারা বিচারের মুখোমুখি হবে। এই ভয়ের কথা মূলত ওবায়দুল কাদের তার এই বক্তব্যের মাঝ দিয়ে তুলে ধরেছেন। আবার অনেকে এই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ যেহেতু দাবি করে যে তারা প্রচুর পরিমাণে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন এবং জনমুখে উন্নয়ন করেছেন, জনগণের দোরগোড়ায় উন্নয়ন পৌঁছে দিয়েছেন, জনগণের ভাতের অধিকার, ভোটের অধিকার তাদের ভাষায় এগুলো তারা আদায় করেছেন, তা ভাতের অধিকার, ভোটের অধিকার এবং উন্নয়ন এগুলো যদি করে থাকে আওয়ামী লীগ তাহলে এই কথা কেন আসবে তাদের মুখ থেকে? তাদের ভয় তো থাকার কথা না এবং তাদের পক্ষেই তো জনগণ থাকবে। ফলে আমার দৃষ্টিতে এই বক্তব্যটা তিনি নিতান্তই দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য দিয়েছেন, এটি ভয়ও না এবং তাদের শঙ্কারও কোনো কারণ নেই। পাশাপাশি এই বক্তব্যের মাঝ দিয়ে যদি তিনি বিএনপিকে সন্ত্রাসবাদী দল হিসেবে চিহ্নিত করে থাকেন তাহলে সেটিও ঠিক হবে না। চূড়ান্ত পরিণতিতে জনগণ হচ্ছে সবচেয়ে বড় বিচারক। যদি আওয়ামী লীগ ভালো কাজ করে থাকে তাহলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে না, আর যদি আওয়ামী লীগ খারাপ কাজ করে থাকে তাহলে জনগণ, নিরপেক্ষ নির্বাচন হলে জনগণ তাদেরকে ক্ষমতায় আনবে না।
জনাব সিরাজুল ইসলাম, দক্ষিণ আফ্রিকায় শেষ হয়েছে ব্রিক্স শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলন থেকে ইরান সহ ছয় দেশকে সদস্য হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। এসব দেশের সদস্য পদ পাওয়ার বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে কি প্রভাব ফেলবে?
জি, ব্রিক্স জোট সম্প্রসারিত হলো। এখানে যুক্ত হলো ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া এবং আর্জেন্টিনা। প্রত্যেকটি দেশ বেশ অর্থনীতি এবং রাজনীতিতে বেশ এগিয়ে। এখানে নতুন করে ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া আর আর্জেন্টিনা যুক্ত হওয়ার কারণে এই অর্থনীতির পরিসর, তারপরে জনসংখ্যা, তারপরে ভূভাগ, কৌশলগত গুরুত্ব সব কিছু দিক দিয়ে এই ব্রিক্সের অবস্থা এবং অবস্থান আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠল। এখানে মধ্যপ্রাচ্যের ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর যখন এই ব্রিক্সে যুক্ত হচ্ছে তখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, অর্থনীতি অনেক কিছু পাল্টে যাচ্ছে। এখানে আমেরিকা এবং ইসরায়েলের যে একটা এতদিনের কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্বটা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। আমেরিকা, ইসরায়েল বা পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বিভিন্ন কায়দায় বিভক্ত রেখে তাদের শাসন শোষণ সবকিছু জারি রেখেছিল, কিন্তু এই দেশগুলো এখন শত্রুতা ভুলে বা ভেদাভেদ ভুলে যখন ঐক্যবদ্ধ হচ্ছে এবং একটা জোটের আওতায় আসছে তখন তারা সম্মিলিতভাবে অনেক কিছু করবে, এটি স্বাভাবিক। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে যে বিভক্তের রাজনীতি বিদ্যমান ছিল সেই বিভক্তের রাজনীতি আমরা আশা করতে পারি যে শেষ হয়ে যাবে, এবং যেহেতু এই দেশগুলোর ভেতরে মিত্রতার বন্ধন সৃষ্টি হচ্ছে বা হয়েছে সেক্ষেত্রে তারা জোটবদ্ধভাবে এখন অনেক কিছু করবে, এবং ব্রিক্স যেহেতু পশ্চিমা সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদ বিরোধী একটি জোট সেক্ষেত্রে এখানে যারা যুক্ত হচ্ছে তারা মূলত পশ্চিমা আধিপত্যবাদের বিরুদ্ধেই একতাবদ্ধ হচ্ছে, সেক্ষেত্রে এই জোট একসময় আমেরিকা এবং পশ্চিমাদের জন্য অনেক বড় বেশি চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, আগ্রাকাণ্ডের পর এবার উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর, রাজ্যের জায়গায় জায়গায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন বিরোধীরা। শাসক দল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বাংলাকে বারুদের স্তূপে পরিণত করার অভিযোগ তুলছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অন্যদিকে শাসক শিবির দাবি করেছে দত্তপুকুরে বাজি বিস্ফোরণের ঘটনা নেপথ্যে স্থানীয় এক ISF নেতা রয়েছেন, তিনি বাইরে থেকে লোক এনে বাজি তৈরি করাচ্ছিলেন। পাল্টা তৃণমূলের স্থানীয় দুই নেতার দিকে আঙুল তুললেন ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকী। রোববার সকাল 8:30 নাগাদ বিস্ফোরণের জোরালো শব্দে কেঁপে ওঠে দত্তপুকুরের মোচপল। বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সহযোগিতায় এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে বাজির কারবার চালানো হচ্ছিল। একাধিকবার অভিযোগ জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, স্কুলের হোস্টেল থেকে পড়াশোনা করত এক দলিত কিশোর, তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজস্থানে সাসপেন্ড দুই শিক্ষক। সম্প্রতি ক্লাসরুমে জ্বলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই কিশোরের দেহ। ঘটনার প্রতিবাদে থানা ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা, স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। অভিযোগ, দলিত বলে হেনস্থ করা হতো পড়ুয়াকে, এর জেরে আত্মহত্যা করে অপমানিত ছাত্র। কোনের মামলা দায়ের করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় থানায় দায়ের করা FIR সূত্রে জানা গিয়েছে, বেসরকারি স্কুলটি রয়েছে কোটপুতলি এলাকায়। স্কুল লাগোয়া হোস্টেলে থাকত 15 দলিত ছাত্র। দুই শিক্ষকের হেনস্থার কথা বাবাকে জানিয়েছিল মৃত পড়ুয়া। এ বিষয়ে প্রিন্সিপালের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। এবার ছাত্রের আত্মহত্যার ঘটনায় ব্যাপক অস্বস্তিতে পড়েছে স্কুল। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে নারী মানব ফুল শীর্ষক ধারাবাহিক আলোচনা।
নারী মানব ফুল।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা দিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 33তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় আছি আমি সোহেল আহমেদ
এবং আমি নাসির মাহমুদ। ইসলামের দৃষ্টিতে মায়ের মর্যাদা ও দায়িত্ব সংক্রান্ত গত পর্বের আলোচনার প্রেক্ষাপটে আজ আমরা বিশ্বখ্যাত কয়েকজন আদর্শ মায়ের বৈশিষ্ট্য তুলে ধরার চেষ্টা করব। পবিত্র কোরআন পবিত্র ও আদর্শ নারীদের দৃষ্টান্ত তুলে ধরেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 জন আদর্শ বা শ্রেষ্ঠ নারীর কথা উল্লেখ করেছেন, তারাও পবিত্র কোরআনের উল্লেখিত আদর্শ তথা শ্রেষ্ঠ নারী। মহানবীর উল্লেখিত 4 শ্রেষ্ঠ নারী হলেন হযরত আসিয়া, বিবি মারিয়াম, হযরত খাদিজা ও হযরত ফাতিমা। তাঁদের মধ্যে হযরত ফাতিমা হলেন সর্বকালের সেরা নারী। অন্য কথায়, এ 4 জন নারী হলেন সর্বকালের সেরা 4 মাতা। ফেরাউন স্বপ্নে দেখেছিল এক নবজাতক তাঁর ক্ষমতা ও রাজত্বের জন্য হুমকি হবে, ফলে ক্ষমতা ও রাজত্ব টিকিয়ে রাখতে ফেরাউন দেশের সব নবজাতককে হত্যার পদক্ষেপ নেয়। কিন্তু মন আল্লাহর ইচ্ছায় হযরত মুসা আলাইহিসসালাম এই হত্যাযজ্ঞ থেকে নিরাপদ থাকেন। এর কারণ, মহান আল্লাহ হযরত মুসার মা ইয়াকুবাতকে প্রত্যাদেশ দিয়েছিলেন যে তিনি যেন নবজাতক মুসাকে নীল নদে ভাসিয়ে দেন। এই প্রত্যাদেশ দেওয়া হয় অন্তরে অনেকটা অনুপ্রেরণার মতো।
কিন্তু একজন মা হিসেবে মুসা নবীর মায়ের জন্য ফেরাউনের সেনাদের হাত থেকে সন্তানের প্রাণ বাঁচানোর বিষয়টি ছিল গভীর উদ্বেগের বিষয়। সূরা কাসাসের সাত নম্বর আয়াতে প্রসঙ্গে মহান আল্লাহ বলেছেন, আমি মুসা জননীকে আদেশ পাঠালাম যে তাকে স্তন্যদান করতে থাকো, অতঃপর যখন তুমি তার সম্পর্কে বিপদের আশঙ্কা করো তখন তাকে দরিয়ায় নিক্ষেপ করো এবং ভয় করো না, দুঃখও করো না, আমি অবশ্যই তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে পয়গম্বরগণের একজন করব। এরপর একই সূরার ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমি তাকে জননীর কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু জোড়ায় এবং তিনি দুঃখ না করেন এবং যাতে তিনি জানেন যে আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু অনেক মানুষ তা জানে না।
মহান আল্লাহ তাঁর দাসদের প্রতি সবচেয়ে বেশি দয়ালু। তিনি মুসার মায়ের অন্তরের খবর জানতেন বলেই তাঁর হৃদয়কে প্রশান্ত রাখতে এই নির্দেশ দিয়েছেন যে নবজাতক পুত্রের জীবনের নিরাপত্তার জন্যই তিনি যেন তাকে পানিতে ভাসিয়ে দেন এবং এ নিয়ে দুশ্চিন্তায় না ভোগেন। মহান আল্লাহ নবজাতক মুসাকে তাঁর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার ওয়াদাও দিয়েছিলেন এবং আল্লাহ সেই ওয়াদা পূরণ করেছেন। আর এসব ঘটনায় হজরত মুসার মা ইয়াকুবাদের উচ্চ মর্যাদা ফুটে উঠেছে। ইয়াকুবাদ মহান আল্লাহর ওয়াদার যে কোনো খেলাপ হবে না সে বিষয়ে নিশ্চিত ইমানের অধিকারী ছিলেন বলেই সন্তানকে নীল নদে ভাসিয়ে দিতে পেরেছিলেন। হজরত ইমরানের স্ত্রী হান্নাও ছিলেন একজন আদর্শ মাতা। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ৩৫ থেকে ৩৭ নম্বর আয়াতের বর্ণনা অনুযায়ী তিনি একনিষ্ঠ চিত্তে এই নিয়ত করেছিলেন যে নিজ গর্ভের সন্তান জন্ম নেওয়ার পর তাকে আল্লাহর ঘর তথা ইবাদত কেন্দ্রের খাদেম করবেন। তিনি যখন দেখলেন যে তার একটি কন্যা সন্তান হয়েছে তখন তিনি তার নাম রাখলেন মারিয়াম এবং তাকে আল্লাহর ঘরের খাদেম হিসেবে পাঠালেন।
মারিয়ামকে মহান আল্লাহ নির্বাচিত নারী বলে কোরআনে ঘোষণা করেছেন। মহান আল্লাহর ইচ্ছা পিতা ছাড়াই তার মা হওয়া গৌরবের বিষয়। মহান আল্লাহর দৃষ্টিতে অন্যতম সেরা নারী হজরত ঈসার মাতা হজরত মারিয়াম যে অত্যন্ত উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন তা বোঝা যায় সূরা আলে ইমরানের ৩৭ নম্বর আয়াত থেকে। এ আয়াতে মহান আল্লাহ বলছেন, অতঃপর তার পালনকর্তা তাকে উত্তমভাবে গ্রহণ করে নিলেন এবং তাকে প্রবৃদ্ধি দান করলেন, অত্যন্ত সুন্দর প্রবৃদ্ধি, আর তাকে জাকারিয়ার তত্ত্বাবধানে সমর্পণ করলেন। অর্থাৎ মহান আল্লাহ নিজেই মারিয়ামকে লালন পালনের ভার নেয়ার কথা ও তাকে অসাধারণ উন্নতি দানের কথা উল্লেখ করেছেন। আসলে এসব কারণেই হজরত মারিয়াম সালামুল্লাহি আলাইহা ইতিহাসের সেরা চার নারীর একজন।
মহানবীর কন্যা হজরত ফাতিমা জাহরা সালামুল্লাহ আলাইহা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী গোটা বিশ্ব জগতের আধ্যাত্মিক মাতা। তাঁরই প্রশিক্ষণে গড়ে উঠেছেন জান্নাতি যুবকদের সর্দার হজরত ইমাম হাসান ও ইমাম হোসাইন এবং কারবালা বিপ্লবের সত্যিকারের ইতিহাস ও শিক্ষার প্রচারক হজরত জাইনাব। হজরত ফাতিমা স্বামীর সেবা ও সন্তানের লালন পালনকে ইবাদতের অন্যতম অংশ বলে মনে করতেন। সন্তানদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যা যা করা দরকার তার সবই তিনি করতেন, যেমন সন্তানদের সঙ্গে খেলাধুলা ও তাদের জন্য আদর্শ নির্ধারণ ইত্যাদি। ইসলামের প্রয়োজনে তিনি সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজরত ফাতিমা সালামুল্লাহ আলাইহা স্ত্রী হিসেবে হজরত আলীর প্রতি ছিলেন অত্যন্ত দয়ার্দ্র এবং তাঁর জন্য ত্যাগ তিতিক্ষায় নিবেদিত। তাই হজরত ফাতিমার সঙ্গে মহান আলীর বিয়ের কিছুকাল পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাতিমার আচরণের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, মহান আল্লাহর আনুগত্যের পথে আমি তাকে সর্বোত্তম সাহায্যকারী হিসেবে পেয়েছি। হযরত আলী ও ফাতিমা কখনো পরস্পরকে কষ্ট দেননি এবং তারা পরস্পরকে কখনো কোনো কাজে বাধ্য করেননি, তাই তারা ছিলেন পরস্পরের জন্য প্রশান্তির মাধ্যম।
হযরত আলী বলেছেন, ফাতিমার চেহারার দিকে তাকালেই সমস্ত দুঃখ বেদনা ভুলে যেতাম। হযরত ফাতিমার সন্তানরা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে শিক্ষা পেয়েছেন তাদের নানা, বাবা ও মায়ের কাছেও। সন্তানরা বাহির থেকে ঘরে এলে হযরত ফাতিমা তাদের সম্বোধন করতেন আমার চোখের আলো বলে। নিজ যুগের মুসলিম নেতার প্রতি তথা আমিরুল মুমিনিনের প্রতি হযরত ফাতিমার দৃঢ় আনুগত্য সবার জন্য শিক্ষণীয় আদর্শ, যার প্রতিফলন আমরা দেখি হযরত জাইনাবের মধ্যেও। হযরত ফাতিমা ও জাইনাবের উত্তরসূরি ইরানি মায়েদের শিক্ষায় শিক্ষিত হয়েই আজকের ইরানি যুব সমাজের অনেকেই শাহাদাতের মতো বীরত্বপূর্ণ ত্যাগের সংস্কৃতির ধারক হতে পেরেছেন। আসলে সন্তানদের ধার্মিক ও চরিত্রবান করে গড়ে তোলার ক্ষেত্রে মা বাবার প্রশিক্ষণ ও প্রভাব বেশ গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমরা কারবালা বিপ্লবের অন্যতম প্রধান নায়ক হযরত আবুল ফজল আব্বাসের মাতা হযরত উম্মুল বানিনের আত্মত্যাগী ভূমিকার কথাও স্মরণ করতে পারি। শ্রোতা ভাই বোনেরা, নারী মানব ফুল শীর্ষক আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছে। যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালোরি ঝালুঝনি এবং মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের জেনারেলদের মধ্যে গোপন বৈঠকের কথা নিশ্চিত করেছে ইউক্রেন। আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসন ভিলে বর্ণবাদী হামলায় তিন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হয়েছে। ইসরায়েল সর্বাত্মক যুদ্ধ শুরু করলে নজিরবিহীন পরাজয়ের শিকার হবে, বিশেষ সাক্ষাৎকারে হুঁশিয়ারি দিয়েছেন হামাস নেতা আরুরি। রুশ বিরোধী নিষেধাজ্ঞার জন্য ইউরোপীয় ইউনিয়নকে উপহাস করছে সারা বিশ্ব, বলেছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। এবং বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিন্ন করবে না, বরং নিজেদের অপরাধের ভয় থেকে আবু আহমেদুল কাদেরের কথা বলেছেন রিজভীর মন্তব্য। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ থাকুন, কামনা করি, খোদা হাফেজ।